রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা। ২২ পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রুহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণ সমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম।
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। কোন জায়গা থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে, এ প্রসঙ্গে তিরমিজি, ইবনে মাজা এবং মুসনাদে আহমদে একটি সহি বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খোরাসান নামক পূর্ব দিকের একটি অঞ্চল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। খোরাসান নামক পূর্ব দিকের একটি অঞ্চল থেকে দাজ্জাল আত্মপ্রকাশ করবে। তো খোরাসান হলো ইরান বা মধ্য এশিয়া, সেন্ট্রাল এশিয়ার একটি অঞ্চল, এবং বর্তমানে ইরানের একটি প্রদেশের নাম খোরাসান। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে খোরাসান এর থেকে বড় বিস্তৃত একটা অঞ্চল ছিল, যেটা বর্তমানের সেন্ট্রাল এশিয়া, মধ্য এশিয়ার কোনো কোনো দেশ পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো দাজ্জাল পৃথিবীর কোন কোন জায়গায় যেতে পারবে? পৃথিবীর সব জায়গায় সে যেতে পারবে, শুধুমাত্র মক্কা এবং মদিনা ছাড়া। মক্কা এবং মদিনা ছাড়া পৃথিবীর সব জায়গায় দাজ্জাল যেতে পারবে। তো দাজ্জালের ফিতনা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমের সৃষ্টির পর থেকে শুরু করে বিচার দিবসের আগ পর্যন্ত, মানে কিয়ামতের আগ পর্যন্ত, দাজ্জালের থেকে বড় আর কোনো ফিতনা নেই। আদমের সৃষ্টির পর থেকে বিচারের দিবসের আগ পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় আর কোনো ফিতনা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন যে দাজ্জালের কাছে থাকবে জান্নাত আর জাহান্নাম, কিন্তু তার জান্নাত হবে আসলে জাহান্নাম আর তার জাহান্নাম হবে আসলে জান্নাত। সহি মুসলিমের হাদিস। অর্থাৎ সে এমন সব নিয়ামত নিয়ে হাজির হবে যা দেখে সেটাকে জান্নাতের মতো বলে মনে হবে, আবার সে এমন সব শাস্তি এবং কষ্ট, দুর্ভোগ এগুলো নিয়েও হাজির হবে যেটাকে দেখে মনে হবে জাহান্নাম। আর এইভাবে সে মানুষের সাথে প্রতারণা করবে, মানুষকে ধোকা দিবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপদেশ দিয়ে বলেছেন যে তোমরা তার কথায় প্ররোচিত হয়েও না, কারণ তার জান্নাত হবে জাহান্নাম আর তার জাহান্নাম হবে জান্নাত। তো সহি মুসলিমের অপর একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল সম্পর্কে আমি স্বয়ং দাজ্জালের চেয়েও বেশি জানি। তার কাছে রয়েছে দুইটি নদী বা দুইটি নহর, যার মধ্যে একটি দিয়ে সাদা পানি প্রবাহিত হয়, অপরটি দিয়ে বয়ে যায় আগুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের কেউ যদি সেই সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে চোখ বন্ধ করে তার আগুনে ঝাঁপ দিও, কারণ সেটাই হচ্ছে আসলে ঠান্ডা পানি। এগুলো হচ্ছে দাজ্জালের অন্যতম কয়েকটি ফিতনা। সুবহানাল্লাহ, আরেকটি হাদিস পড়লে আপনারা বুঝতে পারবেন যে মানুষ তখন কী রকম ভয়ঙ্কর ফিতনার মধ্যে বসবাস করবে, দাজ্জালের ফিতনা। সাহাবারা বর্ণনা করেন যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বেশি বললেন যে আমাদের মনে হচ্ছিল যে দাজ্জাল বোধহয় মদিনাতেই এসে পড়েছে। এরপর আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম, তিনি আমাদের এই অবস্থাটি বুঝতে পারলেন। তিনি প্রশ্ন করলেন যে তোমাদের কী হয়েছে? আমরা জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে দাজ্জাল সম্পর্কে এত বেশি বলেছেন যে আমাদের মনে হচ্ছে মদিনার খেজুর গাছগুলোর আশেপাশেই বুঝি দাজ্জাল এসে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমার জীবদ্দশায় যদি তার আবির্ভাব ঘটে তাহলে আমিই তার মোকাবেলা করব, কিন্তু সে যদি আমার মৃত্যুর পর আসে তাহলে তোমাদের প্রত্যেককে নিজ নিজ নফসের দায়িত্ব নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে মুমিনদেরকে রক্ষা করার জন্য আল্লাহর নিকট দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন যে সে, অর্থাৎ দাজ্জাল, হবে একজন যুবক এবং তার একটি চোখ ঝুলে থাকবে। তোমাদের কেউ যদি তার সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে তার সামনে সূরা কাহাফের প্রথম আয়াতটি তিলাওয়াত করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, ইরাক আর শামের মাঝখানে দাজ্জাল আসবে এবং সে পুরো পৃথিবীর ডান থেকে বাম পর্যন্ত কলুষিত করে ফেলবে, এবং সে ৪০ দিন দুনিয়াতে অবস্থান করবে, পৃথিবীতে অবস্থান করবে, যার মধ্যে একটি দিন হবে এক বছরের সমান, দ্বিতীয় দিনটি হবে এক মাসের সমান, তারপরের দিনটি হবে এক সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো সাধারণ দিনের মতোই হবে। এই কথা শুনে সাহাবারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা প্রশ্ন করলেন, এবং খুবই চমৎকার একটা প্রশ্ন, কিন্তু কি প্রশ্ন তারা করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাদেরকে দাজ্জালের কথা বলছেন যে এত ভয়ঙ্কর ফিতনা হবে, বলছেন যে একটা দিন হবে এক বছরের সমান, দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান, তৃতীয় দিনটা এক সপ্তাহের সমান বড় হবে, তখন সাহাবাদের মনে কি প্রশ্ন আসতে পারে, কি মনে হয় আপনাদের? তো এই প্রশ্নটা শুনলে আমরা আসলে বুঝতে পারবো যে সেই সময়ে এত ভয়ঙ্কর ফিতনার কথা শুনে, কঠিন অবস্থার কথা শুনে সাহাবারা আসলে প্রথমে কোন বিষয়টা চিন্তা করলেন। সাহাবারা জিজ্ঞেস করলেন সালাত সম্পর্কে। এখান থেকে আমরা বুঝতে পারি যে তারা আসলে কতটা চিন্তিত পেরেশানি ছিলেন সালাত নিয়ে। দাজ্জালের কথা শুনেও তারা সালাত আদায়ের কথা ভুলে যাননি, বরং তো সবার আগে তাদের মনে যে প্রশ্ন জাগলো সেটা হচ্ছে সালাত আদায়। তারা আসলে নিজেদের ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন না বা উদ্বিগ্ন ছিলেন না, তাদের দুনিয়া নিয়ে তার পেরেশান ছিলেন না। দাজ্জালের কারণে মুসলিমদের উপরে যে জুলুম নেমে আসবে, রিজিক সংকুচিত হয়ে যাবে, কষ্ট আর দুর্ভোগের মধ্যে দিয়ে যেতে হবে, এগুলো নিয়ে তারা পেরেশান ছিলেন না। সুবহানাল্লাহ, এই কঠিন ভয়ঙ্কর পরিস্থিতির বর্ণনা শুনেও তারা আসলে যে বিষয় নিয়ে চিন্তিত পেরেশানি ছিলেন সেটা হচ্ছে যে সেই সময়ে তারা আল্লাহর ইবাদত কীভাবে করবেন। তাদের অন্তর দুনিয়ার সাথে, দুনিয়ার আরামায়েশ, ভোগবিলাস, উন্নত জীবনযাপন এগুলোর সাথে সংযুক্ত ছিল না। সাহাবাদের অন্তর সংযুক্ত ছিল আল্লাহর সাথে, সালাতের সাথে। তো এটাই ছিল এই কারণে তাদের প্রথম প্রশ্ন, প্রথম মৌলিক চাহিদা। তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, যে দিনটা এক বছরের সমান হবে সেই দিন কি আমরা প্রত্যহ সালাতই যথেষ্ট হবে? আমাদের দৈনিক যেইভাবে আমরা সালাত আদায় করি, পাঁচ ওয়াক্ত সালাত, যেহেতু দিনটা এক বছরের সমান, সেই সময় কি এই প্রত্যেক দিন আমরা যেভাবে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি সেটাই কি যথেষ্ট হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে না, তখনকার জন্য তোমরা আনুমানিক হিসাব করে নিয়ে সালাত আদায় করবে। অর্থাৎ দৈনিক যতটুকু সময়ের মধ্যে আমরা পাঁচবার সালাত আদায় করি, সেইটুকু সময়ের মধ্যে পাঁচবার সালাত আদায় করে এইভাবে সেই একদিন, অর্থাৎ যে দিনটা এক বছরের সমান হবে, যত ওয়াক্ত সালাত আসবে হিসাবে সেভাবে সালাত আদায় করে নিতে হবে। তো সাহাবারা প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের গতি কেমন হবে, কত দ্রুত সে চলতে পারবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন যে বাতাস যে গতিতে মেঘকে ভাসিয়ে নিয়ে চলে তেমনই হবে তার গতি, অর্থাৎ সে খুব দ্রুত চলতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে বেশ কিছু ক্ষমতা দান করবেন। এর মধ্যে একটা ক্ষমতা হচ্ছে যে বৃষ্টিপাত নিয়ন্ত্রণ করার ক্ষমতা আল্লাহ তাকে দান করবেন, বৃষ্টি নিয়ন্ত্রণ করার ক্ষমতা দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে আরও বলেন যে সে দাজ্জাল একদল মানুষের নিকট যাবে এবং তাদেরকে তার মিথ্যা ধর্মের দিকে আহ্বান করবে, তার মিথ্যা ধর্ম আদর্শের দিকে আহ্বান করবে। লোকেরা তাকে অনুসরণ করবে আর দাজ্জাল সেই সময় আকাশকে বলবে, আদেশ করবে বৃষ্টি বর্ষণের জন্য, তখন বৃষ্টি হবে এবং জমিন তার ফসলাদি বের করে দেবে। সন্ধ্যাবেলায় তাদের গৃহপালিত পশুরা ঘরে ফিরে আসবে মোটা তাজা অবস্থায় এবং তাদের ওলান ভর্তি থাকবে দুধে। তো দাজ্জালের বৈষয়িক এবং অলৌকিক কিছু কিছু ক্ষমতা থাকবে যার দ্বারা সে আকাশকে বৃষ্টির আদেশ করতে পারবে, জমিনকে ফসল উৎপাদন করার আদেশ দিতে পারবে। তো এই ধরনের ফিতনাগুলো দাজ্জাল নিয়ে আসবে। দুনিয়ার ধন সম্পদ এগুলো মানুষ খুব পছন্দ করে, ভালোবাসে। দাজ্জাল সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষকে ধোকা দিবে, এভাবে সে মানুষকে বিপদগামী করবে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরপর দাজ্জাল আরেকদল লোকের কাছে যাবে এবং অতঃপর দাজ্জাল আরেকদল মানুষের কাছে যাবে এবং তাদেরকেও তার মিথ্যা ধর্মের দিকে আহ্বান করবে, তার মিথ্যা ধর্ম আদর্শ এগুলোর দিকে মানুষকে আহ্বান করবে। কিন্তু এই লোকেরা তাকে প্রত্যাখ্যান করবে। এরপর সে ওই এলাকায় বৃষ্টি হতে দেবে না এবং সেই এলাকার মাটিতে ফলমূল গাছগাছালি কিছুই হতে দেবে না এবং সেই এলাকার সেই লোকগুলোর সমস্ত পশু পাখি মারা যাবে। এভাবে ওই এলাকা সেই দাজ্জাল ত্যাগ করবে এবং এলাকাবাসীর হাতে তখন সম্পদ বলতে কিছুই থাকবে না। এইরকম কঠিন মারাত্মক হবে দাজ্জালের ফিতনা। তো দাজ্জাল জমিনের উপরে হাঁটবে এবং জমিনকে আদেশ করবে যে তার ভিতরে সমস্ত সম্পদ বের করে নিয়ে আসতে। জমিনে যে সমস্ত খনিজ সম্পদ আছে আমরা জানি, যে স্বর্ণ, রৌপ্য, তেল, এই সমস্ত মূল্যবান সম্পদ এগুলো বের করে নিয়ে আসতে সে জমিনকে আদেশ করবে। এরপর জমিন থেকে মহামূল্যবান সমস্ত সম্পদ তার সামনে মৌমাছির ঝাঁকের মতো জড়ো হয়ে যাবে। তো আপনারা জানেন যে রানী মৌমাছি যখন মৌচাক থেকে বের হয়ে আসে তখন অন্যান্য কর্মী মৌমাছিরা ঝাঁক বেঁধে সে রানী মৌমাছিকে অনুসরণ করে। তো দুনিয়ার ধন সম্পদগুলো এভাবেই দাজ্জালকে অনুসরণ করবে। তো সুতরাং সেই মুহূর্তে যখন দাজ্জাল এভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে, দাজ্জালের ফিতনাটা চলতে থাকবে। এরপর আরেকটা এলাকায় দাজ্জাল একজন যুবককে ডাকবে এবং তরবারি দিয়ে সেই যুবককে জনতার সামনে দুই টুকরো করে ফেলবে। এরপরে সে আবার সেই মানুষটিকে ডাকবে, মানুষের সামনে ডাকবে এবং আল্লাহর ইচ্ছায় সেই মানুষটি আবার হাসি মুখে জীবিত হয়ে যাবে। তো এইটা খুব ভয়ঙ্কর এবং মারাত্মক একটা ফিতনা, মহা একটা ফিতনা এবং আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন মানুষকে পরীক্ষা করার জন্য। তো এটাও সেই ধরনেরই একটি অলৌকিক ক্ষমতা ছিল যে মানুষকে পরীক্ষা করার জন্য সেই ব্যক্তিকে, যুবককে সে তরবারি দ্বারা দুই টুকরা করে ফেলবে, আবার সে মানুষের সামনে আল্লাহর ইচ্ছাতেই তাকে জীবিত করতে পারবে। তো কাজেই আমাদের দাজ্জালের এই ফিতনাগুলোকে কখনো ছোট করে দেখা উচিত নয়। কিন্তু দাজ্জালের এই ফিতনা অর্থাৎ ঈমানের উপরে আমাদের এই পরীক্ষা, হামলা কত বড় হতে পারে, তো এই বিষয়টা ভালোভাবে আমরা বুঝতে পারবো যদি আমরা নিজেদের জীবনের দিকে একটা উদাহরণের দিকে তাকাই। তা আমরা জানি যে দৈনিক পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করা ওয়াজিব, এটা আমরা সবাই জানি। কিন্তু এরপরও অনেকেই আমরা জামাত ত্যাগ করি এবং তার জন্য আমরা নানান রকম অজুহাত পেশ করে থাকি। এখন ধরুন আপনাকে বলা হলো যে প্রতি ওয়াক্ত সালাতের জন্য আপনি যখন মসজিদে আসবেন আপনাকে নগদ ৫,০০০ টাকা দেওয়া হবে। নগদ 5,000 টাকা দেওয়া হবে মসজিদে সালাত আদায় করার জন্য। সেই মুহূর্তে আপনি সালাতে এসে ঠিকই হাজির হবেন, এবং সাথে সাথে আপনাকে যদি 5,000 টাকা দেওয়া হয়, আপনি যদি এ খবর পান এবং নিজে যদি সালাতে আসতে নাও পারেন, তাহলে হয়তো অন্য কাউকে আপনার স্থানে পাঠিয়ে দিবেন, কিন্তু সালাতে অনুপস্থিত থাকা থেকে বিরত হতে চাইবেন না। তো এখন নিজেকে প্রশ্ন করে দেখুন যে 5,000 টাকা এটা একজন মানুষকে মসজিদে নিয়ে আসতে পারে কি না। এখন চিন্তা করে দেখুন যে যেখানে আমরা মাত্র 5,000 টাকা লোভ সামলাতে পারি না, সেখানে দাজ্জাল সে যখন সারা পৃথিবীর সমস্ত ধন সম্পদ, স্বর্ণ এবং রৌপ্য নিয়ে মানুষকে আহ্বান করবে, এবং যারা তার কথা শুনবে যে দাজ্জালের অনুসারী হবে, সে যা চাইবে দাজ্জাল তাকে তাই দিবে, আর যদি কেউ তার অনুসরণ না করে তাহলে দাজ্জাল সেই ব্যক্তির সমস্ত কিছু ছিনিয়ে নিবে। তখন কি আমরা সেই লোভ থেকে নিজেদেরকে বিরত রাখতে পারব? তো আমার প্রিয় ভাই ও বোনেরা, একটু সময়ের জন্য আমাদের নিজেদের বর্তমান অবস্থা সম্পর্কে ভাবুন যে কোন কারণে আমরা আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখছি, বা কি সেই বিষয়টা যেটা আমাদেরকে আল্লাহর ইবাদত থেকে দূরে সরিয়ে রাখছে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে যে দুনিয়ার প্রতি আমাদের ভালোবাসা, দুনিয়ার প্রতি আমাদের আসক্তি। আজকে আমরা হয়তো অনেকে মাসিক 10,000 টাকা কিংবা 15,000 টাকা কিংবা আরও অনেক বেশি বা এর থেকে কিছু কম টাকা পয়সা, এগুলো উপার্জনের জন্য আমরা ব্যস্ত থাকছি এবং আল্লাহর ইবাদত থেকে নিজেদেরকে সরিয়ে রেখেছি। এই অল্প টাকা পয়সা যদি আমাদের ফিতনার কারণ হয়, তাহলে দাজ্জাল যখন এর থেকে অনেক বেশি মূল্যবান লোভনীয় বস্তু প্রস্তাব করবে, সেই সময় পরীক্ষা কত ভয়ঙ্কর হবে, এবং সে যা নিয়ে আসবে তার তুলনায় এই 1,000 টাকা কিংবা 1,00,000 টাকাও কিছুই না। দাজ্জালকে যে অনুসরণ করবে সে যা চাইবে তাই পাবে, আর যে দাজ্জালের অনুসরণ করবে না তার সম্পদ বলে কিছুই বাকি থাকবে না, বাকি জীবন তাকে কষ্ট আর দারিদ্রের মধ্যে কাটাতে হবে। তো এই কারণে এই ফিতনা হবে অত্যন্ত মারাত্মক। শুধু সম্পদই নয়, দাজ্জালের মানুষকে মুগ্ধ করার আরও বেশ কিছু ক্ষমতা থাকবে, যেমন সে তার ক্ষমতা, তারপর শৌর্য, প্রভাব এবং গৌরব, এই সমস্ত বিষয় যেগুলো মানুষকে আকৃষ্ট করে এগুলোর দ্বারা মানুষকে বিমোহিত করে ফেলবে। এই জন্যই সেই সময়ে যত মূর্খ লোকেরা থাকবে তারা সবাই দল বেঁধে দাজ্জালকে অনুসরণ করবে এবং তাদের ইমান থাকবে খুবই দুর্বল। সহিহ বুখারীর একটি বর্ণনায় আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, দাজ্জাল মদিনায় প্রবেশ করতে চাইবে কিন্তু সে মদিনায় প্রবেশ করতে পারবে না, এরপর সে মদিনার বাইরে অপেক্ষা করবে এবং তখন তার কাছে একজন লোক আসবে, মদিনা থেকে একজন লোক তার কাছে আসবে যখন সে মদিনায় প্রবেশ করতে পারছে না, সেই লোকটা হবে ওই সময়ের শ্রেষ্ঠ অথবা অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ। সে দাজ্জালকে এসে বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি তুই হচ্ছিস দাজ্জাল যার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছিলেন। তো তখন দাজ্জাল উপস্থিত সমবেত জনতাকে উদ্দেশ্য করে বলবে, তোমরা কি মনে করো আমি যদি এই মানুষটিকে হত্যা করি এরপর আবার তাকে জীবিত করে দেই, তাহলে কি তোমরা আমার প্রতি আর কোনো সন্দেহ পোষণ করবে? অর্থাৎ সে নিজেকে আল্লাহ বলে দাবি করবে, এই অবস্থায় দাজ্জাল নিজেকে রব বলে দাবি করবে। তখন উপস্থিত জনতা বলবে যে না, আমরা সন্দেহ করবো না, কারণ মৃত মানুষকে তো আল্লাহ ছাড়া কেউ জীবিত করতে পারে না। তো দাজ্জাল তখন সেই মানুষটিকে হত্যা করবে এবং আল্লাহর ইচ্ছায়, যেহেতু আল্লাহ তাকে ক্ষমতা দিয়েছেন, আবার তাকে জীবন দিবে। তখন ওই মানুষটা বলবে যে আল্লাহর কসম, এখন আমি তোকে আগের থেকেও ভালো করে চিনি। এরপর দাজ্জাল তাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু এইবার আল্লাহ তাকে আর ক্ষমতা দিবেন না এবং সে তাকে হত্যা করতে পারবে না। তো দাজ্জাল সেই ইমানদার ব্যক্তিকে হত্যা করতে পারবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইমানদার ব্যক্তিকে তার ইমান এবং আল্লাহর উপর নির্ভরতা তাওয়াক্কুলের জন্য দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। তো সুবহানাল্লাহ, দাজ্জালের আরেকটা ফিতনার কথা, এবং এই ফিতনায় বলা হচ্ছে যে দাজ্জাল একজন আরব বেদুইনকে ডাকবে, তাকে ডেকে বলবে আমি যদি তোমার মৃত বাবা মাকে জীবিত করে দেই তুমি কি আমার উপর ইমান আনবে? বেদুইন বলবে হ্যাঁ আনবো। তখন দুইজন শয়তান সেই বেদুইনের মৃত বাবা মায়ের রূপ ধরে তার সামনে আসবে এবং দাজ্জালকে দেখিয়ে দাজ্জালের দিকে ইঙ্গিত করে সেই বেদুইনকে বলবে হে আমার পুত্র তাকে অনুসরণ করো কারণ সেই হচ্ছে তোমার রব, তোমার প্রভু। কত ভয়ঙ্কর একটা ফিতনা যখন একটা মানুষের মৃত বাবা মা যারা কবরে শায়িত সেই রূপ ধরে যখন আসবে তখন সেই বেদুইন মনে করবে যে এরা নিশ্চিত আমার বাবা মা, এবং সেই সময়ে সেই বেদুইনকে বলবে যে হে আমার পুত্র তুমি তাকে অনুসরণ করো কারণ সেই হচ্ছে তোমার রব, তোমার প্রভু। তো খুবই ভয়ঙ্কর এবং জঘন্য হবে এই ফিতনা। তো এখন কীভাবে আমরা নিজেদেরকে এই ফিতনা থেকে রক্ষা করতে পারবো, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করার উপায় কী? তো এখন আমরা ইনশাল্লাহ দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার উপায়গুলো জানব। প্রথমত যে বিষয়টা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ইমান। আমাদের ইমান প্রয়োজন, এবং ইমান বাড়ানোর জন্য যদি আমরা অপেক্ষা করে বসে থাকি তাহলে সেটা কখনোই বাড়বে না। কারণ আরেকটা হাদিসে বলা হয়েছে যে তিনটি জিনিস আবির্ভাবের পরে যদি কোনো মানুষের ইমান না থাকে তাহলে তার ইমান কোনো কাজেই আসবে না। তিনটি জিনিস, যার মধ্যে একটা হচ্ছে দাজ্জাল। দাজ্জাল আসার পর আর কেউ ইমান বৃদ্ধি করতে পারবে না, তাই দাজ্জালের আবির্ভাবের আগেই যা করার করতে হবে, আমাদের ইমানকে মজবুত করতে হবে। দ্বিতীয়ত, দুই নম্বর উপায় হচ্ছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে নিয়মিত আশ্রয় প্রার্থনা করতে হবে। এবং আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে তাশাহুদের পর একটা দোয়া পড়তেন, এবং যা কোনো কোনো আলেমের মতে পড়া ওয়াজিব, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবসময় দোয়াটি পড়তেন তাশাহুদের পর এবং সালাম ফেরানোর আগে। তো সেই দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহিয়া ওয়া মামাত ওয়া মিন শাররিল ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। দোয়াটির অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আমি জাহান্নামের আযাব থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, এবং কবরের আযাব থেকে, এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে, এবং দাজ্জালের ফিতনা থেকে আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে, এবং দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট দোয়া করতেন, আশ্রয় প্রার্থনা করতেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এই দোয়াটা করতেন, তো আমাদের উচিত এই দোয়াটা সবসময় পাঠ করা, আল্লাহর নিকট এই দোয়া পেশ করা। তৃতীয়ত, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় যে সূরা কাহাফের প্রথম অংশ অথবা শেষের অংশগুলো তিলাওয়াত করা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে যে তাকে দেখতে পাবে সে যেন সূরা কাহাফের প্রথম আয়াতগুলো তিলাওয়াত করে। কিন্তু কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহাফের প্রথম আয়াতগুলো তিলাওয়াত করতে বললেন, এ বিষয়ে কোনো ব্যাখ্যা দিয়ে বিস্তারিত কোনো হাদিস নেই, তাই আমরা নিশ্চিত হয়ে বলতে পারবো না কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা কাহাফ আমাদেরকে তিলাওয়াত করতে বলেছেন। কিন্তু আপাত দৃষ্টিতে যা মনে হয় সেটা হচ্ছে যে সূরা কাহাফের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের বা গুহাবাসী যুবকদের একটা গল্প সেটা আমাদেরকে বলেছেন, এবং সেই আসহাবে কাহাফের যুবকেরা কি করেছিলেন বা তাদের গল্পের মূল ঘটনাটা কি, এবং তারা সেই সময় তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের ইমান, নিজেদের দিনকে বাঁচাতে তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে গুহাতে, পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন, এবং তারা সেই ভয়ঙ্কর ফিতনার মুখোমুখি হন নাই। সাধারণত আমরা মুসলিমরা ফিতনাকে মোকাবেলা করি, কারণ মুসলিমদের দায়িত্ব হচ্ছে মুসলিম হিসেবে আমাদের উচিত যত ফিতনা আছে সেগুলোর বিরুদ্ধে লড়াই করা, এবং সেই জন্য ইসলামের জিহাদ রয়েছে। কিন্তু আসহাবে কাহাফের যুবকেরা তারা এই ফিতনা থেকে পালিয়ে গিয়েছিলেন, তারা তাদের সমাজ ত্যাগ করে সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন। কিন্তু কেন? কারণ তাদের ফিতনা খুব ভয়াবহ এবং মহামারী আকার ধারণ করেছিল, তো তারা সেই ফিতনাকে মোকাবেলা করার মতো ক্ষমতা তাদের ছিল না বলে মনে করেছিলেন, এবং তারা যদি সেই ফিতনার মোকাবেলা করতে যেতেন তাহলে হয়তো তারা নিজেরাই তার মধ্যে আক্রান্ত হতেন এবং নিজেদের ইমান থাকতো না। তো যখনই আপনার ইমান হুমকির সম্মুখীন, তখনই আপনাকে সেই ফিতনার সম্মুখীন না হয়ে সেখান থেকে পালাতে হবে। তো আমাদের দায়িত্ব হচ্ছে নিজেদের ইমানকে রক্ষা করা। তো এই কারণেই সেই যুবকেরা পালিয়েছিলেন, এবং তারা পালিয়ে চলে গেলেন একটা পাহাড়ে গুহায়। সুবহানাল্লাহ, যে এই ঘটনার সাথে দাজ্জালের ঘটনার কত বড় মিল দেখুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের যদি কেউ দাজ্জালের কথা শুনো তবে কখনোই তার সাথে দেখা করতে যেও না। এর কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারণ তুমি তার সাথে দেখা করতে যাবে এই বিশ্বাস করে, এই ভেবে যে তুমি একজন মুমিন, তুমি বিশ্বাসী, এবং সে তোমার অন্তরে এমন দ্বিধা সন্দেহ ঢুকিয়ে দিবে যখন তুমি ফিরে আসবে তখন তুমি একজন অবিশ্বাসী কাফির হয়ে ফিরে আসবে। মানে প্রথমে তুমি তার সাথে দেখা করতে যাবে এই ভেবে যে তুমি একজন মুমিন, তুমি বিশ্বাসী, কিন্তু সে তোমার অন্তরে এমন দ্বিধা সংশয় ঢুকিয়ে দিবে যে তুমি ফিরে আসবে একজন অবিশ্বাসী কাফির হয়ে। তো এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আর মানুষ তার থেকে পালিয়ে পাহাড়ের দিকে দৌড়াতে থাকবে। তো ব্যাপারটা সেই গুহাবাসী যুবকদের বা আসহাবে কাহাফের ঘটনার সাথে মিলে যায়। আল্লাহু আলম, আল্লাহই ভালো জানেন যে আসলেই এটা সঠিক মত কিনা বা সঠিক ব্যাখ্যা কিনা। তো আরেকটা সাদৃশ্য দেখা যায় যে এই যুবকেরা কেন পালিয়ে গিয়েছিলেন, তাদের সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে কেন চলে গেলেন পাহাড়ে, কারণ তারা তাদের দিন, তাদের ইমান এবং ধর্মকে রক্ষা করতে চেয়েছিলেন, তাদের দিনকে রক্ষা করার জন্য। তো তারা সংখ্যা এত কম ছিল যে সমগ্র সমাজের সাথে লড়াই করার ক্ষমতা তাদের ছিল না, আর দাজ্জালের সময়ে সারা দুনিয়ার মানুষ তাকে অনুসরণ করবে। আপনি কার সাথে মোকাবেলা করবেন? দাজ্জালের ফিতনা এত ব্যাপক আর ভয়ঙ্কর হবে যে আপনি নিজের থেকে বাঁচতে পারবেন না। দাজ্জালের সাথে যুদ্ধ করা তো দূরের কথা। তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পালিয়ে যাও, তার সাথে সাক্ষাৎ করো না, তার সাথে দেখাও করো না, কারণ দাজ্জালের সাথে থাকবে বড় বড় ফিতনা, বড় বড় ধোকা থাকবে। আর বলা হয় যে দাজ্জাল মানেই হচ্ছে যে বড় ধোকাবাজ, মিথ্যা, মিথ্যাবাদী। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় মিথ্যাবাদী, সবচেয়ে বড় ধোকাবাজ হচ্ছে দাজ্জাল, এবং আল্লাহ তার কাছে এমন ক্ষমতা দিবেন এবং ধোকাবাজির এমন সব উপায় থাকবে যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার সাথে কথাবার্তা বলতে নিষেধ করেছেন, যে মানুষকে তার থেকে দূরে সরে থাকতে বলেছেন। তো এখন হয়তো আপনারা বলতে পারেন যে তাহলে প্রথমে আমরা যে লোকটার উদাহরণ শুনলাম, মদিনা থেকে একটা লোক তার সাথে দেখা করতে গিয়েছিল, কথা বলতে গিয়েছিল, তো সেই লোকটা কেন দাজ্জালের সাথে কথা বলতে গেল? সেটা ছিল যে একটা বিশেষ উদাহরণ, বিশেষ ইমানের একটা উদাহরণ ছিল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে এটা বলেছিলেন যে সেই ব্যক্তি তো তার সময়কার শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন, শ্রেষ্ঠ মানুষদের মধ্যে একজন ছিল বলেই সে দাজ্জালের সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু তার মতো ইমান সবার থাকবে না, ফলে সাধারণ মানুষ দাজ্জালের ফাঁদে আটকে পড়ে যাবে। সুতরাং আমি আপনি যদি আমাদের ইমানের নিরাপত্তা নিয়ে ভীত থাকি, তাহলে আমাদের জন্য উচিত হবে তার থেকে দূরে সরে বেঁচে থাকা। তো অপর আরেকটা হাদিসে সূরাতুল কাহাফের শেষের অংশের কথা উল্লেখ করা আছে, অর্থাৎ দুইটা বর্ণনা রয়েছে। একটা বর্ণনা বলছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা কাহাফের প্রথম অংশ তিলাওয়াত করার কথা, এবং অন্য আরেকটি বর্ণনায় রয়েছে যে শেষ অংশগুলো তিলাওয়াত করার কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন। তো দাজ্জাল থেকে বাঁচার চতুর্থ উপায় হলো তাকে এড়িয়ে চলা। সুনানে আবু দাউদে এটা রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে যদি তোমরা শুনে থাকো যে কোথাও দাজ্জালে দেখা গিয়েছে, তাহলে তোমরা তার থেকে দূরে চলে যাও। কারণ আল্লাহর শপথ, একজন মানুষ এমন হবে যে কিনা নিজেকে মুমিন ভেবে তার সাথে দেখা করতে যাবে, আর শেষ অবধি সে যখন ফিরে আসবে তখন সেও দাজ্জালকে অনুসরণ করা শুরু করবে। অর্থাৎ দাজ্জাল থেকে বাঁচার, নিরাপদ থাকার চারটি উপায় আমাদের জানা হয়ে গেল। চারটি উপায়ের মধ্যে রয়েছে: এক নম্বর ইমান, দুই নম্বর ইস্তিয়াজা অর্থাৎ আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা, তিন নম্বর সূরাতুল কাহাফ তিলাওয়াত করা, এবং চার নম্বর তাকে এড়িয়ে চলা, তার থেকে দূরে দূরে থাকা। আরেকটি কথা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সূরা কাহাফের প্রথম 10 আয়াতের কথা বলেছেন, তো কাজেই এই আয়াতগুলো যদি আমাদের মুখস্থ থাকে তাহলে সেটা আমাদের জন্য খুবই উত্তম, এবং এই আয়াতগুলো মুখস্থ থাকা আমাদের জন্য জরুরি। আর কেউ যদি সম্পূর্ণ সূরা মুখস্থ রাখতে পারে বা মনে রাখতে পারে তাহলে সেটা তার জন্য আরও ভালো। তো সবশেষে দাজ্জালের মৃত্যু কিভাবে হবে, দাজ্জালের মৃত্যু নিয়ে কিছু কথা। তো আমরা জানি যে মিথ্যা যত বড়ই হোক না কেন, ধোকা যত বড়ই হোক, যত দীর্ঘস্থায়ী হোক না কেন, একদিন না একদিন সেই ধোকা বা মিথ্যা সেটা সত্যের সামনে প্রকাশিত হয়ে পড়ে। তো দাজ্জালের কাছে যত ফিতনাই থাকুক না কেন, তারও একদিন সমাপ্তি হবে। মিথ্যা কখনোই চিরকাল টিকে থাকতে পারে না। আর দাজ্জালের সম্পূর্ণ ব্যাপারটাই হচ্ছে মিথ্যা আর ধোকা নিয়ে। তো তার মিথ্যা আর ধোকা তাকে এতদূর নিয়ে আসবে এবং সে এত অহংকারী হয়ে উঠবে যে একসময় তার পতন ঘটবে। দাজ্জালের ফিতনা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে এবং প্রায় সবাই তার অনুসরণকারী হয়ে যাবে। তো দাজ্জাল মানুষের বড় একটা ক্ষতির কারণ না হয়ে ধ্বংস হবে না, আর কেউই তার সাথে লড়াই করার ক্ষমতা রাখবে না। এমনকি দাজ্জালের সাথে মুখোমুখি হওয়ার কোনো সামর্থ্য ইমাম মাহাদিরও থাকবে না। ইমাম আল মাহাদি, তিনিও দাজ্জালের সাথে মুখোমুখি হওয়ার কোনো সামর্থ্য রাখবেন না। তিনি ইমাম মাহাদি ইমানদারদেরকে নিয়ে, মুমিন বান্দাদেরকে নিয়ে অন্য একটি স্থানে চলে যাবেন এবং জেরুজালেমে তাদের দুর্গের মধ্যে অবস্থান করবেন। তাদেরকে নিয়ে জেরুজালেমে একটা দুর্গের মধ্যে অবস্থান করবেন, কিন্তু দাজ্জালের সাথে মুখোমুখি হবেন না, তার থেকে দূরে সরে থাকবেন। তো তারা অপেক্ষা করবেন, ইমাম মাহাদি এবং ইমানদার বান্দারা তারা অপেক্ষা করবেন যে কখন ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে পুনরায় আসবেন, ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালাম কখন দুনিয়াতে আবার আসবেন, এই অপেক্ষায় তারা থাকবেন। তো যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালকে কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, তাকে শক্তি দিবেন, তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সাইয়েদিনা ঈসা আলাইহিসসালামকেও বেশ কিছু অলৌকিক ক্ষমতা দিবেন, যার সাহায্যে ঈসা আলাইহিসসালাম তার চোখের দৃষ্টি দ্বারা দাজ্জালকে ধ্বংস করে দিবেন। একটি বর্ণনা বলছে যে সাইয়েদিনা ঈসা আলাইহিসসালাম তাকে ধ্বংস করবেন তার চোখের দৃষ্টি দ্বারা, আরেকটি বর্ণনায় উল্লেখ আছে যে তার নিঃশ্বাসের মাধ্যমে দাজ্জালকে তিনি ধ্বংস করবেন। আল্লাহ আলম যে এই নিঃশ্বাস বা তার চোখের দৃষ্টি দাজ্জালকে গলিয়ে ফেলবে, তাকে গলিয়ে ফেলার জন্য যথেষ্ট হবে, যেভাবে একটা বরফের টুকরো গলে যায়। তো এটা হবে একটা অলৌকিক ক্ষমতা যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামকে দান করবেন। তো সহি মুসলিমের একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পৃথিবীতে দাজ্জালের অবস্থানকাল হবে 40। তো এখানে এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু 40ই বলেছেন, 40 দিন বা 40 বছর না মাস এটা তিনি বলেন নাই, কেবল বলেছেন 40। তো অন্য আরেকটা বর্ণনায় আমরা জানি যে এই 40-এর মধ্যে একটা দিন হবে এক বছরের সমান, একটা দিন হবে এক মাসের সমান, একটা দিন এক সপ্তাহের সমান, আর বাকি দিনগুলো হবে সাধারণ দিনের মতো। তো এই কারণে রাসূলুল্লাহ শুধু বললেন যে এটা হবে 40, দাজ্জালের অবস্থানকাল হবে 40। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের পুত্র অর্থাৎ ঈসা আলাইহিসসালামকে দুনিয়াতে প্রেরণ করবেন, এরপর তিনি তাকে খুঁজে বের করবেন এবং হত্যা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন ঈসা আলাইহিসসালাম দেখতে হবেন উরওয়া ইবনে মাসুদের মতো। তো উরওয়া ইবনে মাসুদ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একজন ব্যক্তি। উনি তার উদাহরণ দিয়ে বললেন যে ঈসা আলাইহিসসালাম দেখতে উরওয়া ইবনে মাসুদের মতো হবেন। তো ইমাম আহমদ একটি হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈসা আলাইহিসসালাম আদ-দাজ্জালকে বাবে লুদ নামক স্থানে গিয়ে হত্যা করবেন, আর সেই স্থানটি বর্তমানে ফিলিস্তিনে অবস্থিত। তো এভাবেই দাজ্জালের অর্ধের পরিসমাপ্তি হবে। তো আমরা আলোচনা করেছিলাম যে কিয়ামতের বড় লক্ষণগুলো, বড় আলামতগুলো কী কী। তো এর মধ্যে এক নম্বর বড় আলামত ছিল দাজ্জালের আগমন। তো দ্বিতীয় প্রধান আলামতটা হচ্ছে, কিয়ামতের দিনের দ্বিতীয় বড় আলামত হচ্ছে সাইয়েদিনা ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়াতে আগমন করবেন। তো আমরা দাজ্জালকে নিয়ে আলোচনা করেছি, ইনশাআল্লাহ এখন আমরা 2 নম্বর লক্ষণ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে সাইয়েদিনা ঈসা আলাইহিসসালামের পুনরায় দুনিয়াতে আগমন। তো এর সূত্রপাত হবে, অর্থাৎ ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে আসবেন সিরিয়ার দামাস্কাসে অবতরণ করার মাধ্যমে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গাটিকেও নির্দিষ্ট করে উল্লেখ করে বলে গিয়েছেন, দামাস্কাসের পূর্ব দিকের সাদা মসজিদের একটি মিনার থাকবে, সহিহ মুসলিমের হাদিস, সেখানে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঈসা আলাইহিসসালাম দুনিয়াতে অবতরণ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বলেছিলেন তখন দামাস্কাসে কোনো মসজিদ ছিল না, এবং তখন পর্যন্ত সেই এলাকায় কোনো মুসলিমও ছিল না, এবং সেটা ছিল রোমান সাম্রাজ্যের অংশ, তারা খ্রিস্টান ছিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তিনি দামাস্কাসের পূর্ব দিকে সাদা মিনারের পাশে অবতরণ করবেন, অথচ সেই সময় কোনো মসজিদও ছিল না। তো আল মসজিদ আমুই দামাস্কাসের বড় মসজিদগুলোর মধ্যে একটা, আর মুসলিমদের ইতিহাসে এই মসজিদ খুবই গুরুত্বপূর্ণ একটা মসজিদ ছিল। তো মুসলিম খিলাফার রাজধানী পরবর্তীতে একসময় দামাস্কাসে স্থানান্তরিত হয়েছিল, এবং এটা ছিল, অর্থাৎ সেখানে রাজধানী ছিল প্রায় 100 বছর। আর তখনকার বড় মসজিদ বা গ্র্যান্ড মসজিদ ছিল জাম আল আমুই বা আমুই মসজিদ, আর তখন এটা রং সাদাও ছিল না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে পূর্ব দিকে সাদা মিনারে। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে 100 বছর পরে ওই মসজিদের মিনারগুলো আবার নির্মাণ করা হয়, আর এই সময়ে সেগুলোকে সাদা রং করা হয়। তো এই পুনর্নির্মাণের খরচ বহন করেছিল খ্রিস্টানরাই, এখানে ব্যবহার করা হয়েছিল খ্রিস্টানদের টাকা, কিন্তু কেন খ্রিস্টানরা অর্থ খরচ বহন করলো এটা উনি বলেননি কেন এই কাজটা করা হয়েছিল, কিন্তু তখন এই মসজিদের মিনারগুলোকে সাদা রং করা হয় এবং বর্তমান পর্যন্ত সেটা সাদাই আছে। সুতরাং আমরা দেখতে পেলাম যে এক সময় সেখানে কোনো মসজিদ ছিল না, পরে একটা সময় আসলো যখন সেখানে মসজিদ তৈরি হয়ে গেল, আবার যখন মসজিদ তৈরি হয়ে গেল রং সাদা ছিল না, পরবর্তীতে তার রংটাও সাদা করা হয়ে গেল, যা কিনা বর্তমান পর্যন্ত আছে। এখন তার সাদা রং অথবা মার্বেল পাথরের রঙের কারণে দেখতে সাদা দেখায়। তো সুবহানাল্লাহ, যে সেখানেই ঈসা আলাইহিসসালামের আবার দুনিয়াতে আসার কথা উল্লেখ করা হয়েছে, তো সেই মিনারের অর্থের খরচও বহন করেছিল খ্রিস্টানরা। তো এটা একটা আশ্চর্যজনক ঘটনা যে আমরা বর্তমানে দেখি যে খ্রিস্টানরা ঈসা আলাইহিসসালামকে সবচেয়ে বেশি মানার দাবি করে, অথচ তারা বিভিন্ন শিরকে লিপ্ত। তো এই ঘটনার মাধ্যমে আমরা খ্রিস্টানদেরকে ইসলামের দিকে দাওয়াত করতে পারি, যে রঙের সাথে সম্পর্কিত ঘটনা আমরা বলছিলাম যে মসজিদের মিনারটা সাদা রং করা হবে। তো এই রঙের সাথে সম্পর্কিত দাজ্জালের সাথে কেন্দ্র করে আরেকটা ঘটনা আছে, তো এটা হচ্ছে যে মসজিদে নববীর ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে এই মসজিদটা নির্মাণ করা হয়েছিল, কাদামাটি দিয়ে নির্মাণ করা হয়েছিল। তো ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন পরবর্তীতে তৃতীয় খলিফা হলেন, তার খিলাফতের সময়ে এই মসজিদটা পুনর্নির্মাণ করা হয়, তার আগ পর্যন্ত এটা কাদামাটি দিয়েই নির্মাণ করা ছিল। তো মুসলমানদের ইতিহাসে বিভিন্ন যুগে বিভিন্ন সময়ে এই মসজিদ বারবার নির্মাণ করা হয়েছে, মেরামত করা হয়েছে, কিন্তু কখনোই এই মসজিদের রং সাদা ছিল না। বর্তমানে মসজিদ নববী সাদা রঙের এবং তার উপরে সবুজ একটা গম্বুজ আমরা দেখতে পাই। তো এটা সাদা করা হয় সর্বশেষ যখন নির্মাণ করা হয়েছিল, অর্থাৎ বর্তমান সৌদি শাসনামলে এর রং সাদা করা হয়। তো এই মসজিদের মিনারগুলোতে মার্বেল পাথর বসানোর কারণে সেগুলোকে দেখতে সাদা দেখায়। তো মার্বেল পাথরের রঙগুলো একেবারে সাদা নয়, কিছুটা হালকা সাদা বা হালকা গোলাপি রঙের, কিন্তু আরবিতে মানে যে কোনো কিছু যদি খুব হালকা রঙের হয় তো সেটাকে আরবরা সাদা বলে থাকে। তো এটাকে পুরোপুরি সাদা না হলেও তারা সাদা বলেই উল্লেখ করে থাকে। মার্বেল পাথরগুলো কিছুটা প্রতিফলন করে, তো এই মার্বেল পাথরগুলো দূর থেকে অনেকটা ধূসর বর্ণের দেখায়, আর মদিনারগুলো প্রায় যথেষ্ট সাদা বর্ণের দেখায়। তো আমরা এটা বলছি না যে মসজিদ যখন নির্মাণ করা হলো তখন এই হাদিসকে মাথায় রেখেই কাজ করা হয়েছিল, বরং মূলত একটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি তারা এই মসজিদকে নির্মাণ করলো এবং সাদা রঙের ব্যবহার করলো যাতে মসজিদকে দেখতে আরও সুন্দর দেখায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস উল্লেখ করা রয়েছে যেখানে তিনি বলেন যে দাজ্জাল মদিনায় প্রবেশ করার জন্য উহুদ পাহাড়ের উপরে দাঁড়িয়ে থাকবে, কিন্তু সে মদিনায় প্রবেশ করতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না, কিন্তু মদিনার বাইরে উহুদ পাহাড়ের উপরে সে দাঁড়িয়ে থাকবে, এবং তখন সে দাজ্জাল তার বাহিনীকে বলবে যে তোমরা কি ওই সাদা প্রাসাদকে দেখতে পাচ্ছ, সাদা প্রাসাদটা দেখতে পাচ্ছ, ওটা হলো মুহাম্মদের প্রাসাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ মসজিদকে দেখিয়ে সে বলবে যে ওটা হচ্ছে মুহাম্মদের প্রাসাদ, এরপরে সে মসজিদ নববীর দিকে তাকিয়ে থাকবে। তো খুবই আশ্চর্যজনক একটা ঘটনা, এবং আমরা বলছিলাম যে ঈসা আলাইহিসসালামের পুনরায় দুনিয়াতে আগমন ঘটবে, এবং ঈসা আলাইহিসসালামের আগমনের এই ঘটনাগুলো হাদিসের সংজ্ঞা অনুসারে এই ঘটনাগুলো হচ্ছে মুতাওয়াতির হাদিস, বা মুতাওয়াতির মানে হলো যেগুলো বহুবার বর্ণিত হয়েছে এই ধরনের একটা হাদিস, এই ধরনের হাদিস এবং যার সত্যতা নিয়ে কোনো ধরনের সংশয় বা সন্দেহের কোনো অবকাশ থাকে না। কারণ আমরা জানি যে হাদিসের নামে বেশ কিছু জাল হাদিস বা মিথ্যা কথা এগুলো প্রচলিত রয়েছে, তো অনুরূপভাবে কিছু হাদিস আছে যেগুলো হচ্ছে দুর্বল, যেগুলোকে জয়ীফ বলা হয়, আবার এর থেকে আরেকটু শক্তিশালী সেগুলোকে বলা হয় হাসান হাদিস। তার থেকে উপরে অর্থাৎ 100% বিশুদ্ধ সেগুলোকে বলা হচ্ছে সহি হাদিস, নির্ভরযোগ্য হাদিস। আর সব থেকে শক্তিশালী সহি বর্ণনা হলো, যেই হাদিসের বর্ণনা নিয়ে কোনো সংশয় বা কোনো সন্দেহের অবকাশ নেই, সেটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। অর্থাৎ মুতাওয়াতির হচ্ছে এমন একটা বর্ণনা যা হচ্ছে নিশ্চিত জ্ঞান বা নিশ্চিত ঘটনা যা ঘটবেই, এতবার সেগুলো বর্ণনা করা হয়েছে যেগুলো নিয়ে আর কোনো দ্বিধা কোনো সন্দেহ এগুলোর কোনো অবকাশ নেই। তো এই কারণে মুসলিমদের বিশ্বাস হচ্ছে যে মারিয়মের পুত্র সাইয়দিনা ঈসা আলাইহিসসালামের আগমন, দুনিয়াতে তিনি আবার আসবেন, এটা একেবারে নিশ্চিত একটা ঘটনা। তার মানে আমরা এটা বলতে পারবো না যে ঈসা আলাইহিসসালামের দুনিয়াতে আগমনের সম্ভাবনা 70% বা 80%। এটা হচ্ছে এমন একটা ঘটনা যেটা নিশ্চিত ঘটবেই, প্রত্যেকটা মুসলিমকে অবশ্যই এটা বিশ্বাস করতে হবে, এখানে কোনো ধরনের কোনো মত পার্থক্যের কোনো জায়গা নেই। কুরআনের আয়াত এরপর অনেক হাদিস দ্বারা এই বিষয়ে পরিষ্কার হয়ে গিয়েছে যে ঈসা আলাইহিসসালাম আবার কিয়ামতের পূর্বে দুনিয়ায় ফেরত আসবেন। কুরআনের একটা আয়াত এই বক্তব্যের দলিল, যেখানে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
وَإِنْ مِنْ أَهْلِ الْكِتَابِ إِلَّا لَيُؤْمِنَنَّ بِهِ قَبْلَ مَوْتِهِ وَيَوْمَ الْقِيَامَةِ يَكُونُ عَلَيْهِمْ شَهِيدًا।
আর আহলে কিতাবদের মধ্যে এমন একজনও থাকবে না যে তার মৃত্যুর পূর্বে তার উপর ঈমান আনবে না, এবং কিয়ামতের দিন তিনি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবেন। আহলে কিতাবের প্রত্যেকে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের প্রত্যেক ব্যক্তি যখন ঈসা আলাইহিসসালাম আবার পৃথিবীতে আসবে তার উপর ঈমান আনবেন, এবং ঈসা আলাইহিসসালাম তাদের ব্যাপারে কিয়ামতের দিন সাক্ষী দিবেন। ইবনে জারির আত-তাবারির একটি নির্ভরযোগ্য বর্ণনা রয়েছে যার বর্ণনা সূত্র ইবনে আব্বাস পর্যন্ত পৌঁছেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন, তাফসিরে বলেন, যে এখানে তার মৃত্যুর পূর্বে বলতে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর কথা বলা হয়েছে। আর ইবনে জাবির আত-তাবারি এই সনদকে সহি বলেছেন। এরপর হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে এটা অর্থাৎ আহলে কিতাবরা ঈমান আনবে, মুসলিম হয়ে যাবে, এই ঘটনা ঘটবে ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পূর্বে। এখন আমরা বর্তমানে দেখি যে অনেক ইহুদি খ্রিস্টান আছে তারা কিন্তু ইসলামের উপর ঈমান আনেনি, কিন্তু এই ঘটনা ঘটবে যখন ঈসা আলাইহিসসালাম আবার দুনিয়াতে আসবেন তখন তারা সবাই ইসলাম গ্রহণ করবে, এবং ঈসা আলাইহিসসালামের মৃত্যুর পূর্বে তারা সবাই ঈমান আনবে। অর্থাৎ আল্লাহর কসম যে ঈসা আলাইহিসসালাম বর্তমানে জীবিত অবস্থায় রয়েছেন, এক সময় তিনি আবার দুনিয়াতে আসবেন এবং তখন সবাই তার উপর ঈমান আনবে। সুন্না থেকে আমরা ঈসা আলাইহিসসালাম সম্পর্কে বেশ কিছু হাদিস পাই যেগুলো হচ্ছে মুত্তাফাক আলাই। মুত্তাফাক আলাই হচ্ছে এমন হাদিস যেগুলো বুখারি এবং মুসলিম উভয় গ্রন্থে বর্ণনা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যার হাতে আমার জীবন তার শপথ, অর্থাৎ আল্লাহর শপথ, শীঘ্রই তোমাদের মধ্যে মারিয়মের পুত্র আবির্ভূত হবেন এবং তোমাদের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, শূকর হত্যা করবেন এবং তখন কোনো জিজিয়া প্রথা থাকবে না, সম্পদের এত প্রাচুর্য হবে যে কেউই তা গ্রহণ করবে না, আর একটি সেজদা এর গুরুত্ব মানুষের কাছে সেই সময়ে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি হবে। অর্থাৎ ঈসা আলাইহিসসালাম যখন আবার আসবেন তিনি ক্রুশ হাতে নেবেন এবং ভেঙে ফেলবেন। তো এর দ্বারা খ্রিস্টানরা তাকে যেভাবে শিরক করে সেই শিরকের প্রতি তিনি অস্বীকার করবেন, অস্বীকৃতি জ্ঞাপন করবেন যে তার নামে তারা ক্রুশের মাধ্যমে শিরক করে আসছে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে রব হিসাবে তারা তাকে শরীক বলে মনে করে। তিনি তাদের দাবিকে মিথ্যা প্রমাণ করবেন আর এরপর তিনি শূকর হত্যা করবেন এবং জিজিয়া প্রথা এটা বাতিল করে দিবেন। তো জিজিয়া হচ্ছে এক প্রকার, মানে জিজিয়া হলো এক প্রকার ট্যাক্স মানি বা কর, যেটা যখন মুসলিমরা যখন একটা দেশ শাসন করে কুরআন হাদিসের আইন দিয়ে সেই সময়ে যারা অমুসলিম নাগরিক থাকে তারা এই করটা সরকারকে প্রদান করে, এবং ইহুদি এবং খ্রিস্টানরা যখন মুসলিমদের অধীনে থাকে তারা তাদের নিরাপত্তার বিনিময়ে সরকারকে এই অর্থ প্রদান করে। তো যখন তারা মুসলিম খিলাফতের অধীনে নাগরিক হিসেবে বসবাস করে তখন তারা নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা পায়। তো আর যেহেতু মুসলিমরা যাকাত প্রদান করে, যাকাত মুসলিমদের জন্য একটা ইবাদত, তো অমুসলিমদেরকে কিন্তু যাকাত দিতে হয় না। তো এই কারণে তাদের ধর্মীয় স্বাধীনতার একটা অংশ হচ্ছে যে তারা মুসলমানদের আন্ডারে থাকবে, নিরাপত্তা লাভ করবে, বিনিময়ে সরকারকে তারা জিজিয়া প্রথা দিবে এবং এর বিনিময়ে তারা তাদের নিজস্ব ধর্ম পালন করতে পারবে। তো যেহেতু তারা মুসলিমদের মতোই রাষ্ট্রের বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করে এই কারণে তাদেরকেও কিছু অর্থ ব্যয় করতে হবে, সেটাই হচ্ছে জিজিয়া। তো ঈসা আলাইহিসসালাম যখন আবার আসবেন তখন তিনি আর কোনো জিজিয়া গ্রহণ করবেন না, অর্থাৎ তিনি মানুষকে শুধুমাত্র দুইটি বিষয়ের একটা বিষয় বেছে নিতে বলবেন, হয় ইসলাম গ্রহণ করো নইলে আমাদের সাথে যুদ্ধ করো। জিজিয়া দিয়ে অমুসলিম হিসেবে থেকে যাওয়ার কোনো উপায় আর থাকবে না, তিনি মানুষের কাছ থেকে গ্রহণ করবেন শুধুমাত্র ইসলাম, নয়তো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আরও বর্ণনা করেছেন যে তখন সেই সময়ে সম্পদ এত বেশি হবে, এত সম্পদের প্রাচুর্য হবে যে মানুষ সম্পদের পাশ দিয়ে হেঁটে যাবে কিন্তু কেউ তা ছুঁয়েও দেখবে না, কারণ প্রত্যেক মানুষের কাছে যথেষ্ট পরিমাণ সম্পদ থাকবে, কেউ তখন ভিক্ষাবৃত্তি করবে না, কেউই টাকার জন্য তার সম্মান নষ্ট করতে চাইবে না, কারণ সবার কাছে তখন যথেষ্ট পরিমাণে সম্পদ থাকবে। আর সেই মুহূর্তে যেহেতু কিয়ামত খুব নিকটে চলে আসবে, কারো মনে সম্পদের প্রতি কোনো লোভ থাকবে না। আর সেই সময় মানুষের কাছে একটা সিজদার গুরুত্ব এত বেশি হবে যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার থেকেও বেশি হবে। তো এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা মুত্তাফাক আলাইহি হাদিসে বলেছেন যে তখন তোমাদের অবস্থা কেমন হবে, যখন তোমাদের মধ্যে একজন ইমাম থাকবে, ইমাম আল মাহদী থাকবে, মারিয়মের পুত্র ঈসা আলাইহিস সালাম তোমাদের মধ্যে থাকবে, তখন তোমাদের অবস্থা কেমন হবে, মুসলিমদের অবস্থা কেমন হবে। তো ঈসা আলাইহিস সালাম সেই সময় বলা হচ্ছে যে দামাস্কাসের একটা মসজিদে অবতরণ করবেন এবং হেঁটে হেঁটে মসজিদের ভিতরে প্রবেশ করবেন আসরের সালাতের সময়। তখন মুসলিমরা সালাদের জন্য প্রস্তুত, সালাদের ইকামতও দেওয়া হয়ে গিয়েছে এবং ইমাম মাহদি, তিনি ইমাম ঈসা আলাইহিস সালামকে তিনি দেখতে পারবেন এবং তিনি পিছনে সরে আসবেন। এরপর ইমাম মাহদি ঈসা আলাইহিস সালামকে বলবেন যে আপনি সালাতের ইমামতি করুন, কিন্তু সাইয়েদিনা ঈসা আলাইহিস সালাম বলবেন, ইমাম মাহদিকে বলবেন, যেহেতু ইকামত আপনার জন্যই দেওয়া হয়ে গিয়েছে অতএব সালাত আপনি পড়াবেন। অর্থাৎ মুসলিম উম্মার জন্য এটা একটা সম্মানের ব্যাপার যে ঈসা আলাইহিস সালামের মতো একজন নবী, তিনি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মদের একজন ব্যক্তির অধীনে সালাত আদায় করবেন বা মুসলিমদের ইমামতিতে তিনি সালাত আদায় করবেন। তো অবশ্য এই সালাতের পরই ঈসা আলাইহিস সালাম মুসলিমদের নেতৃত্বের দায়িত্ব নিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার আর তার মাঝে কোনো নবী নেই, অর্থাৎ তিনি ঈসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লামের মাঝখানে কোনো নবী নেই, তিনি আবার আসবেন। যখন তোমরা তাকে দেখবে তাকে চিনে রেখো, তিনি মধ্যম উচ্চতার, মধ্যম লম্বা একজন মানুষ, লালচে বর্ণের এবং সুন্দর। তিনি দুইটি পাতলা হলুদ রঙের জামা পরে আসবেন, দেখে মনে হবে যেন তার মাথা থেকে পানির ফোঁটা গড়িয়ে পড়ছে, যদিও তার মাথা থাকবে শুকনো। তো এভাবেই তিনি আসবেন এবং তার দুই হাত থাকবে ফেরেশতাদের ডানার উপর। তো তিনি এসে যখন মুসলিমদের নেতা হবেন তখন তিনি কোন আইন প্রতিষ্ঠা করবেন? কারণ ঈসা আলাইহিস সালাম যখন বনি ইসরায়েল জাতির মধ্যে এসেছিলেন তখন তিনি আগের নবী মুসা আলাইহিস সালামের আইন তাওরাতের অনুসরণ করেছেন, তাওরাত কিতাবের অনুসরণ করেছেন। এরপর যখন তিনি আবার দুনিয়াতে আগমন করবেন তখন তিনি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের আইনটাই প্রতিষ্ঠিত করবেন, অর্থাৎ আল কোরআনের আইন এটাই তিনি প্রতিষ্ঠিত করবেন। আসলে সবগুলোই হচ্ছে ইসলাম, কারণ মুসা আলাহ ইসলামের বাণী এটাও ছিল ইসলাম, নবী ঈসা আলাহ ইসলামের বাণী ছিল ইসলাম, মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ওনার বাণী ইসলাম। কিন্তু কিছু কিছু নির্দিষ্ট বিষয়ের বিস্তারিত বর্ণনা অর্থাৎ হুকুম আহকাম, নিয়মকানুন, এগুলোতে কিছুটা পার্থক্য ছিল। যাদের প্রতি হেদায়ত দেওয়া হয়েছিল সেই সব মানুষরা এই বিশ্বাসযোগ্যতার উপর ভিত্তি করে এই কিতাবগুলোতে কিছুটা পার্থক্য ছিল, কিন্তু মূল কথা একই, অভিন্ন। ঈসা আলাহ সাল্লাম যখন আসবেন তিনি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের আইনকেই অনুসরণ করবেন। সুবহানাল্লাহ, যে এটাও মুহাম্মদ সাল্লাহ সাল্লামের জন্য একটা সম্মানের বিষয় যে ঈসা আলাহ সাল্লাম তাকেই অনুসরণ করবেন। তো রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন যে যদি আজকে মুসা আলাহ সাল্লাম জীবিত থাকতেন তাহলে তিনিও আমাকেই অনুসরণ করতেন, অর্থাৎ বর্তমানে যদি মুসা আলাহ সাল্লামও জীবিত থাকতেন তাহলে তিনিও আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকেই মানতেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে যে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের একটা নিয়ম ছিল জিজিয়া, অর্থাৎ যে কর মুসলিম শাসনের অধীনে বসবাসকারী ইহুদি বা খ্রিস্টানরা মুসলিম সরকারকে প্রদান করে, তো সেটা গ্রহণ করতেন, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নীতি। তো ঈসা আলাইহিস সালাম কেন এই নীতি আর গ্রহণ করবেন না? এর কারণ হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের সময়ে তিনি বলে গিয়েছেন যে জিজিয়া ততদিন পর্যন্ত থাকবে যতদিন ঈসা আলাইহিস সালামের সময় না আসবে, ঈসা আলাইহিস সালামের সময়ের পর আর কোনো জিজিয়া থাকবে না। সুতরাং জিজিয়া গ্রহণের অনুমতি শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত বহাল থাকবে, এরপরে আর কোনো বৈধতা থাকবে না। এবং ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে অবস্থান করবেন, বেঁচে থাকবেন, তখন তিনি মুসলিমদের সাথে পরবর্তীতে একসময় হজ করবেন। সহি মুসলিমে বর্ণিত হাদিস অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার হাতে আমার জীবন তার শপথ, অর্থাৎ আল্লাহর শপথ, ঈসা ইবনে মারিয়াম ফাজ্জা রওহা বা মক্কা নিকটবর্তী একটা স্থানে হজে নিয়ত করবেন, তাহলিল করবেন এবং তিনি হজ উমরা উভয়ই সম্পাদন করবেন। সুতরাং তিনি এই মুসলিম উম্মার সাথেই হজ এবং উমরা পালন করবেন। তো সেই সময়ে দুনিয়ার অবস্থা কেমন হবে? তো সহি মুসলিমের একটা হাদিস অনুসারে ইয়াজুজ এবং মাজুজ এরা আগমন করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বৃষ্টি নামাবেন এবং সেই বৃষ্টি এতটাই ব্যাপক হবে যে কোনো বাড়িঘর, প্রত্যেক বাড়িঘরের ছাদে, সেটা যে যা দিয়েই তৈরি করা হোক না কেন, সেখানে এই বৃষ্টিটা পড়বে এবং তা থেকে রক্ষা পাবে না। তো সারা পৃথিবীকে এই বৃষ্টি পরিষ্কার করে ফেলবে এবং আয়নার মতো চকচকে করে ছেড়ে দেবে। তো এখানে আয়নার মতো বলতে এমন হতে পারে যে ভূপৃষ্ঠে মাটির উপরে এত পানি জমা হবে যে উপর থেকে দেখলে আয়নার মতো মনে হবে, কিংবা আরেকটা অর্থ হতে পারে যে পৃথিবী তখন এতটাই পরিষ্কার হবে যা দেখতে আয়নার মতো চকচক করবে, এই ধরনের হবে। তো এই বৃষ্টির পানি ইয়াজুজ আর মাজুজদের দেহগুলোকে ভাসিয়ে নিয়ে যাবে এবং আল্লাহ তখন দুনিয়াকে আদেশ করবেন যে এর ফল উৎপন্ন করতে, মাটির বরকত আল্লাহ আবার ফিরিয়ে দিতে বলবেন বৃষ্টির পর। সুতরাং এই বরকতগুলো আসলে দুনিয়ার অভ্যন্তরেই ছিল, মাটির মধ্যেই ছিল, কিন্তু এগুলো আল্লাহকে আল্লাহ মানে কেন প্রকাশিত করেন নাই, কারণ হচ্ছে যে মানুষের বিভিন্ন গুনাহের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে মাটিতে লুকিয়ে রাখতে বলেছিলেন, এবং পরবর্তীতে আল্লাহর আদেশে এই বরকতগুলো জমিন থেকে বের হয়ে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে জমিন এবং সমুদ্রে যে দূষণের উদ্ভব ঘটেছে, এটা ঘটেছে মানুষের হাত যা কামাই করেছে, অর্থাৎ মানুষের বিভিন্ন গুনাহের কারণে। অর্থাৎ বর্তমানে এই মাটি ও পানি দূষণের জন্য আমাদের কর্মকাণ্ড অর্থাৎ পাপ কর্মই দায়ী, কিন্তু ঈসা আলাইহিস সালামের সময় আল্লাহ জমিনকে এর বরকতগুলো প্রকাশ করতে বলবেন। সেই সময়ে একদল মানুষের জন্য একটা আনার ফল থেকে, মানে একটা আনার ফল, এটা সবাই মিলে ভাগ করে খেতে পারবে। আনার ফল ছোট কিন্তু সেই সময় এত বড় হবে, বরকত থাকবে, যে একটা আনার ফল কয়েকজন মানুষ ভাগ করে খেতে পারবে, এবং একটি মাত্র ফল এতটাই বড় হবে যে একদল মানুষের জন্য সেটা যথেষ্ট হবে, এবং এর ফলের খোসা এত বড় হবে সেটা দিয়ে তারা বিভিন্ন মানে সেই ফল তাদেরকে ছায়া দিতে পারবে, ছাউনি হিসেবে কাজ করবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন গবাদি পশুর দুধে বরকত দিবেন, যেমন একটা মাদি উটের দুধ সমগ্র একটা গোত্রের জন্য বা একটা মহল্লার জন্য যথেষ্ট হবে, এবং একটা গাভীর দুধ সম্পূর্ণ একটা বংশের লোকের জন্য যথেষ্ট হবে, এবং একটা ছাগলের দুধ একটা বড় পরিবারের জন্য যথেষ্ট হবে। পৃথিবী তখন এত বরকতময় অবস্থায় থাকবে। তো মুসনাদে আহমদ থেকে বর্ণিত একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত নবী, নবী রাসূল, এরা মূলত একজন আরেকজনের ভাইয়ের মতো, নবী রাসূলগণ সৎ ভাই, এই রকম একটা কথা বলা হয়েছে। মানে তাদের সবার দিন এক, কিন্তু শরীয়ত এইটা আলাদা ছিল, কিন্তু মূল ধর্ম কিন্তু একই। অন্যভাবে বলতে গেলে যে সমস্ত আম্বিয়াই ভাই ভাই, তাদের দিন একই ইসলাম, কিন্তু নীতি অর্থাৎ নিয়মকানুন হুকুম আহকাম শরীয়ত এটা ভিন্ন ছিল। এবং আম্বিয়াগণের মধ্যে ঈসা আলাইহিস সালাম তিনি মুহাম্মদ সাল্লাহ সাল্লামের সময়ের সবচেয়ে কাছে ছিলেন, ঈসা আলাইহিস সালামের পরবর্তীতেই মুহাম্মদ সাল্লাহ সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। এদের দুজনের মাঝখানে আর কোনো নবী আসেননি। তো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম ঈসা আলাইহিস সালামের সম্পর্কে কিছু বর্ণনা বলে গিয়েছিলেন যে ঈসা আলাইহিস সালামের চুল মানে ঘন কালো বর্ণের হবে, এবং এমন মনে হবে যে দেখলে মনে হবে চুলগুলো ভেজা, আসলে শুকনো। মানে কিছু কিছু মানুষের চুল এমন চকচকে থাকে, দেখে মনে হয় যে সেগুলো ভেজা, আসলে যদিও তা শুকনো থাকে। তো ঈসা আলাইহিস সালামের চুলও সেরকমই হবে, এবং তিনি দুনিয়াতে আসার পর ক্রুশকে ভেঙে ফেলবেন, গুড়িয়ে ফেলবেন। অন্য আরেকটি হাদিসে বর্ণনা করা হয়েছে যে ক্রুশকে ভেঙে দিবেন এবং শুকরকে মেরে ফেলবেন, সারা দুনিয়া থেকে শুকর সরিয়ে ফেলবেন, এবং তিনি জিজিয়া নীতি পরিত্যাগ করবেন এবং সমগ্র মানব জাতিকে তিনি শুধুমাত্র ইসলামের দিকে আহ্বান করবেন, কারণ তখন অমুসলিম থাকার আর কোনো সুযোগ থাকবে না, জিজিয়া দিয়ে অমুসলিম থাকার কোনো সুযোগ থাকবে না। ইসলাম ব্যতীত সেই সময়ে বিরাজমান যত ধর্ম, যত আদর্শ থাকবে সবগুলো ধ্বংস হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সব ধর্মকে ধ্বংস করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ঈসা আলাইহিস সালামকে যে মর্যাদা দিয়েছেন তার মধ্যে একটা বিশেষ মর্যাদা হচ্ছে যে তার হাত ধরে সর্বশেষ বিজয় অর্থাৎ ইসলামের চূড়ান্ত বিজয় ঘটবে দুনিয়ার ইতিহাসে। তার আরেকটা বিশেষ মর্যাদা হচ্ছে যে তার সময়ে দাজ্জালের পতন ঘটবে এবং সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে, সারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠিত হবে। শান্তি তখন আর মানুষের মানে চাওয়ার কোনো বস্তু হবে না, বরং সবার মাঝেই শান্তি বিরাজ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সিংহ এবং উট এরা একত্রে অবস্থান করতে পারবে, বাঘ এবং গরু একত্রে সহ অবস্থান করবে, নেকড়ে আর ছাগল মানে যারা একে অপরকে ধ্বংস করার চেষ্টা করে এরা একত্রে অবস্থান করবে, এবং বাচ্চারা বিষধর সাপ নিয়ে খেলা করবে, কারণ তখন এতটাই শান্তি আর নিরাপত্তা বিরাজমান থাকবে যে কেউ কারো ক্ষতি করতে চাইবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন যে ঈসা আলাইহিস সালাম 40 বছর দুনিয়ায় থাকবেন, এরপর তিনি মৃত্যুবরণ করবেন এবং মুসলিমরা তা জানাজাও পড়বে, তাকে এই দুনিয়াতেই মৃত্যুবরণ করতে হবে। কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাটি থেকেই তৈরি করেছেন, এই দুনিয়া তার জন্ম হয়েছে এবং এই দুনিয়াতেই তার মৃত্যুবরণ করতে হবে। তো ঈসা আলাইহিস সালাম এখনও পর্যন্ত মৃত্যুবরণ করেননি, এবং ইসলামের চূড়ান্ত বিজয়ের নেতৃত্বের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার দুনিয়ায় পাঠাবেন। সুবহানাল্লাহ, যে এটা একটা মুসলিম উম্মার কথা বলা হচ্ছে, যে মুসলিম উম্মা অত্যন্ত মহিমান্বিত একটা উম্মা, কারণ এটা একজন রাসূলের হাত ধরেই সূচনা হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত ধরেই মুসলিম উম্মার সূচনা, এবং শেষও হবে একজন রাসূলের মাধ্যমে। এটা এখানে একটা বিষয় উল্লেখযোগ্য যে পরবর্তীতে যখন ঈসা আলাইহিস সালাম পুনরায় দুনিয়াতে আগমন করবেন তখন কিন্তু তিনি কোনো নবুয়াত বা রিসালাতের দায়িত্ব পালন করবেন না, নবী রাসূলের কোনো দায়িত্ব তার উপর থাকবে না, অর্থাৎ তিনি একজন সাধারণ মুসলিম হিসেবেই থাকবেন। তিনি মুসলিম উম্মার একজন সদস্য হবেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। পরবর্তীতে ঈসা আলাইহিস সালাম শুধুমাত্র একজন মুসলিম হিসেবে অবতরণ করবেন, তাকে নবী বা রাসূলের কোনো দায়িত্ব দেওয়া হবে না, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসছেন ইসলাম সেই দিনটাই তিনি অনুসরণ করবেন, কোরআনকেই অনুসরণ করবেন। এবং স্বাভাবিকভাবে ঈসা আলাইহিস সালামের একসময় মৃত্যু ঘটবে এবং মুসলিমরা তার জানাজার সালাত আদায় করবেন। তো হাদিসের বর্ণনা অনুসারে তিনি 40 বছর বাঁচবেন। তো আরেকটা হাদিসের বর্ণনা অনুসারে যে দুনিয়াতে তার অবস্থানকালের সময় হবে 7 বছর, এবং দুইটা হাদিসই সহি এবং দুইটাই সহি মুসলিমে বর্ণিত। তো আলেমগণের ব্যাখ্যা করে বলেছেন যে আসলে তার মানে সর্বমোট আয়ু হবে 40 বছর, এবং এর মধ্যেই দুনিয়াতে যখন তাকে উঠায় নেওয়া হয়ে গেছে, এর মধ্যে তিনি দুনিয়াতে 33 বছর পার করছেন, 33 বছর দুনিয়াতে পার করে ফেলছেন, তো অবশিষ্ট থাকলো 7 বছর। এরপর যখন তিনি আসবেন তখন এই বাকি 7 বছর মুসলিম উম্মার সাথে কাটাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 7 বছরে এত শান্তি নিরাপত্তা থাকবে যে এমন কোনো দুইজন মানুষ পাওয়া যাবে না যাদের মধ্যে কোনো একটা বিষয় নিয়ে বিরোধ ঘটবে। এই 7 বছরে কোনো দুইজন মানুষের মধ্যে কোনো সমস্যা বা মতানৈক্য ঘটবে না, এত শান্তি বিরাজ করবে। তিনি আরও বলেন যে এরপরে শাম থেকে একটা বাতাস প্রবাহিত হবে এবং এই বাতাস সমস্ত বিশ্বাসী বা মুমিনদের জীবন নিয়ে নিবে, একে একে সমস্ত মুমিনদের মৃত্যু ঘটা শুরু হবে। যখন সারা দুনিয়াতে শান্তি ছিল সবাই মুসলিম, এই সময় আস্তে আস্তে মুসলমানদের মৃত্যু শুরু হবে। তো যাদের অন্তরে সহিষার দানা পরিমাণ ইমান থাকবে তারাও মৃত্যুবরণ করবে। তো এটা হচ্ছে মূলত দুনিয়ার সমস্ত ঘটনা এবং ইতিহাসের সমাপ্তি শুরু হওয়া, দুনিয়ার ইতিহাসের সমাপ্তি। তো যেই ইতিহাসের এবং যেই গল্পে শুরু হয়েছিল সেই আদম আলাইসাল্লামের আগমনের মাধ্যমে, আর শেষ ঘটবে ইসলামের চূড়ান্ত বিজয়ের মাধ্যমে, সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সুতরাং দুনিয়ার ইতিহাসের সর্বশেষ অধ্যায় হলো ইসলামের বিজয়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন যে এটা অর্থাৎ ইসলাম এই ধর্ম অন্য সকল ধর্মের উপরে বিজয় লাভ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেন যে সারা পৃথিবীর মালিকানা এটা তো আল্লাহর হাতে এবং তিনি এটা যাকে ইচ্ছে তাকে দান করবেন, এবং সব কিছুর শেষে এর চূড়ান্ত কর্তৃত্ব হবে মুত্তাকিদের, মানে মুসলিমদের, বিশ্বাসীদের। তো সত্য আর মিথ্যার একটা দ্বন্দ্ব, এটা এই সংগ্রাম চলে আসতেছে সেই আদম আলাইহিস সালামের সময় থেকেই। অর্থাৎ মানব জাতির ইতিহাস হচ্ছে মূলত হক আর বাতিলের মধ্যে দ্বন্দ্ব সংঘাত লড়াইয়ের ইতিহাস, সত্য আর মিথ্যার মধ্যে লড়াই। অন্য কোনো আদর্শের ভিত্তিতে মানুষের ইতিহাসকে ব্যাখ্যা করা যায় না, কিন্তু যারা কাফের বা বিভ্রান্ত এবং অমুসলিম তারা বিভিন্ন কারণকে মূল কারণ হিসেবে ব্যাখ্যা করে যে মানুষের ইতিহাসগুলো কীভাবে পরিবর্তন হয়। তার মধ্যে উদাহরণস্বরূপ যে কার্ল মার্ক্স, তিনি বলেছিলেন যে মানুষের ইতিহাস বা দুনিয়ার ইতিহাস হচ্ছে আসলে সম্পদের জন্য লড়াই, টাকা পয়সার জন্য লড়াই, এটা হচ্ছে তার মত যে অর্থনৈতিক ভিত্তিতে মানুষের ইতিহাসকে ব্যাখ্যা করা যায়। অর্থাৎ তিনি বলেছেন যে মূলত সম্পদের অপ্রতুলতার কারণে বা সম্পদের ঘাটতির কারণে মানুষের সাথে মানুষের দ্বন্দ্ব হয়, যে যার কম সম্পদ সে বেশি সম্পদ নেওয়ার চেষ্টা করে, কিন্তু এটা আসলে মানুষের মানে দুনিয়াতে মূল উদ্দেশ্য বা মূল ইতিহাস নয়। প্রকৃত ইতিহাস হচ্ছে হক আর বাতিলের মধ্যে লড়াই, সত্য আর মিথ্যার মধ্যে দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব বা যুদ্ধ অবিরাম আদম আলাইহিস সালামের সময় থেকে চলে আসতেছে এবং এটা উভয় পক্ষেই, যারা হকের পক্ষে এবং বাতিলের পক্ষে, উভয় পক্ষে সাফল্য ব্যর্থতায় পরিপূর্ণ। দুই পক্ষেই সাফল্য আছে, দুই পক্ষেই ব্যর্থতা আছে। কখনো মুত্তাকি বা বিশ্বাসীগণ বিজয় লাভ করছেন, আবার কখনো তারা পরাজয় লাভ করেছেন। তো কখনো কখনো মুসলিম উম্মা সাফল্যমণ্ডিত হয়েছে, আবার কখনো বা পরাজয়ে পর্যবসিত হয়েছে, তবে শেষ ভালো যার সব ভালো তার। আর এই সর্বশেষ সাফল্য হবে ইসলামের। ইসলাম সমস্ত ধর্ম এবং সমস্ত মতবাদের উপরে নিজেকে সুপ্রতিষ্ঠিত করবে এবং সেটাই হবে এই দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বরকতময় সময়, একেবারে স্বর্ণযুগ। তো সেই সময়ের একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কঠিন একটা পাথরের উপর যদি কেউ বীজ ছুঁড়ে দেয় সেই বীজটা পাথরের উপরে গাছ হয়ে বড় হয়ে উঠবে। তো শুধুমাত্র একটা বীজ যদি পাথরের উপর ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেখানে রেখে দেওয়া হয়, তাহলে সেটাও গাছ হিসেবে বেড়ে উঠবে, এতটাই বরকতমণ্ডিত হবে সেই সময়। তো এটা হচ্ছে পৃথিবীর ইতিহাসের শেষ সময়। তো অন্যভাবে বলতে গেলে যে সত্য আর মিথ্যার মধ্যে সমস্ত যুদ্ধের শেষ অধ্যায়। এরপর বিশ্বাসীদের জীবন কেড়ে নেওয়া হবে, একে একে তারা মৃত্যুবরণ করবেন এবং যারা অবশিষ্ট থেকে যাবেন তারা হবেন মুনাফিক এবং সবচেয়ে নিকৃষ্ট মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তারা হবে অসৎ প্রকৃতির এবং তারা নিজেদের মধ্যে নারী পুরুষ এমনভাবে সঙ্গম করবে, মেতে উঠবে, যেভাবে প্রকাশ্যে গাধা বা অন্য কোনো পশু করে থাকে, প্রকাশ্যে তারা এই ধরনের কাজগুলো করবে। এবং এরাই হচ্ছে সেই সমস্ত লোক যাদের উপরে কিয়ামতের সেই দিনটা চলে আসবে, অন্তিম প্রহর চলে আসবে। অর্থাৎ শেষ বিচারের দিন এই ধরনের মানুষদের উপরেই সংগঠিত হবে। তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন যে এই সময়টা কতদিন স্থায়ী হবে, যখন আর ভালো বলতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না, মানুষ রাস্তাঘাটে একে অপরের সাথে মিলিত হবে। তো কিছু কিছু বর্ণনায় বলা হয়েছে যে এই সময়টা 40 বছর বা আরও কিছু সময় হতে পারে, যখন এই সারা দুনিয়ার বুকে কোনো ইমান অবশিষ্ট থাকবে না, কোনো প্রকার ইমান থাকবে না, দুর্নীতি বিপদগামিতা এগুলো ছেয়ে যাবে এবং মানুষ একজন আরেকজনকে হত্যা করবে। সারা দুনিয়াতে সমস্ত যত অসৎকর্ম আছে এগুলো ছড়িয়ে পড়বে এবং এইরকম একটা অবস্থাতেই কিয়ামতের আগমন ঘটবে এবং সেটাই হবে এই সারা দুনিয়ার ইতিহাসের সর্বশেষ অধ্যায়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।